আজকে যে বিষয়টা আমি বলতে চাইতেছিলাম সংক্ষেপে, বিষয়টা হলেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের যে মৌলিক কাজগুলো দান করেছেন, বারবার আপনাদেরকে বলেছি সেটা পাঁচটা। বিশ্বাসকে ঠিক করো, ঈমান, ইবাদত বন্দেগি সহি করো, রিজিক হালাল রাখো, বাপ মা সহ বান্দার হক আদায় করো, আর তোমার অন্তরে কিছু ব্যাধি আছে, রোগ আছে, তোমার অন্তরে কিছু ক্যান্সার আছে, দশটা ক্যান্সার আছে, কোন শায়েকের সাথে সম্পর্ক করে এই ক্যান্সার গুলো দূর করো, এর এক একটা ক্যান্সার তোমার সারা জীবনের নেক আমলকে মাটি করে দিতে পারে। পাঁচটাই মৌলিক কথা। এই পাঁচটা জিনিস শিখতে হবে, আমল করতে হবে, অন্য ভাইকে বলতে হবে। এই পাঁচটা বিষয় শিখা, আমল করা, অন্য ভাইকে বলা, তা আমাদের প্রত্যেকটা মানুষের জিন্দেগির মূল লক্ষ্য উদ্দেশ্য। এই পাঁচটা বিষয় শিখা, আমল করা, অন্যকে দাওয়াত দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমান, খোদাই সৈনিক, রসুলের সৈনিক, তার জিন্দেগির মূল টার্গেট এটা। এর বাইরে যা করবেন সব আনুষঙ্গিক, আনুষঙ্গিক ব্যাপার। মৌলিক এই কয়টা। তো মৌলিক কাজের মধ্যে হালাল রিজিক রয়ে গেছে, যে লাইনেই করেন, চাষ আবাদের লাইনে করেন, চাকরির লাইনে করেন, ব্যবসার লাইনে করেন, মিল ইন্ডাস্ট্রির লাইনে করেন, যে লাইনে করেন, যে লাইনে করেন, এখানে শরীয়তের কিছু নীতিমালা আছে, এইগুলো যদি অনুসরণ করা হয় তাহলে এই ব্যবসা বাণিজ্যের ময়দানে যত রকম খারাপই আছে, ধোকাবাজি, ফাঁকিবাজি, দুই নম্বরি, ভেজাল দেওয়া, মাপে কম দেওয়া, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মারা, এরকম হাজার রকম খারাপই আছে, পাম অয়েলকে সোয়াবিন বানানো, সোয়াবিনকে সরিষা বানানো, হ্যাঁ, মহিষকে গরু বানানো, ভেড়াকে খাসি বানানো, কত মহিষ শহরে ঢুকতেছে রাত্রে দশটার পরে, শত শত মহিষ ঢুকতেছে, সকালে কোন মহিষের সাথে দেখা সাক্ষাৎ নেই, সব গরু হয়ে গেছে, সব মহিষ গরু হয়ে গেছে, ব্যবসায়ীদের কেরিশমা, ব্যবসায়ীদের টেকনিক, মহিষ পাওয়া যেতেছে না, ধোকাবাজির অন্ত নেই, অন্ত নেই, ঠগবাজ এত বেড়েছে, ঠগবাজ। আপনি এক দোকান থেকে মাল বাকি আছেন, মাল দুই টন রড বাকি আছে, দশ দিন পরে বিল দেওয়ার কথা, দশ দিনের মাথায় এক লোক বিল নিয়ে আসছে, আপনি রড আনছিলেন, বিল আসছে, টাকাটা দিয়ে দিন, আপনি সরল মনে টাকা দিয়ে দিলেন, হ্যাঁ বিল তো আসছে, ওই দোকানের তো ঠিকানা, টাকা দিয়ে দিছেন, দিয়ে দোকানে খবর দিলেন, টাকাটা পাইছেন তো? কয় না, কিসের টাকা, কখন দিলেন? আমার কোন লোক তো যায় নাই, আমার কোনো লোক তো আপনার বাড়িতে যায় নাই, কারা টাকা দিচ্ছেন? আমি একটা উদাহরণ দিলাম, ঠকবাজদের অবস্থা দেখেন, তারা সব বড় বড় দোকানদারদের যে মেমো আছে এই মেমো গুলো ছেপে লইছে, লয়ে কাদের সাথে লেনদেন হয় ওখানে ঘোরাঘুরি করে আর শোনে কি কথা হইতেছে, কি কথা হইতেছে তারা শোনে, শুনে ওই টাইম মতো মেমো নিয়ে হাজির হয়ে টাকা নিয়ে গায়ে ওই আপনার টাকা মারি গেল, আসল যার কাছ থেকে আপনি বাকি আসেন এ কিন্তু এক টাকাও পায় নাই, আর একজনের মেমো দিয়ে টাকা নিয়ে গেছে। ঠকবাজের এক এক সুরত এরকম বেড়ে দিছে যেটা কল্পনায় আসে না, কল্পনায় আসে না। এই জন্য সতর্ক থাকবেন, বুঝি শুনে দিবেন, ওই দোকানে ফোন করবেন, আপনি কি লোক পাঠাইছেন বা যায় দিয়ে আসবেন। ঠকবাজদের এনতেহা নেই, ঠকবাজি এটা একটা পেশা, কিয়ামতের আলামত। ঠকবাজি মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া এটা একটা পেশা হয়ে গেছে এখন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে। তো ব্যবসার যে মূলনীতির মধ্যে কয়েকটা কথা আছে, একটা আছে তুমি এটাকে মনে করো আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, তুমি হালাল রেজেক উপার্জন করো, করে নিজেও খাও পরিবারকেও খেলাও, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন। আমি আয়াত পড়ছি, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হয়ে গেলে, জুমার নামাজ হোক যে কোনো নামাজ হোক, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল রেজেক অন্বেষণ কর। তুমি ময়দানে নামো, রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে, তুমি ময়দানে নামো, কোন একটা হালাল সোর্স অবলম্বন করো। কিছু বান্দাকে আল্লাহ তাআলা গায়েবী রেজেক দেন, তারা 24 ঘন্টা দিনের কাজে আছে, ওদের মাসআলা বাদ, তাদের সেই পরিমাণ তাওয়াক্কুল আছে, আল্লাহর উপরে ভরসা আছে, তাদের রিজিকের ফিকির করার দরকার নেই, আল্লাহ রিজিক তাদের ঘরে পৌঁছাই দিবেন, এর সংখ্যা খুব কম। সাধারণ মুসলমানদের মাসলায় তাকে ফরজ নামাজ আদায় করতে হবে এবং ফরজ নামাজের পরে রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক তালাশ করতে হবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা। নবীজি বকরিও চড়াইছেন নবুয়ত পাওয়ার আগে, নবীজি ব্যবসাও করছেন, ব্যবসাও করছেন, মালামাল বেচা কেনা করছেন, এবং আজকাল আমাদের দোকানে মেমো দেয়, আজকাল দেয় না, সিস্টেম কিন্তু আমাদের নবীজি চালু করছে, এর আগে মেমো দেওয়ার কোন সিস্টেম ছিল না। নবীজি একবার একটা গোলাম বিক্রি করলেন, তো কাগজে লিখে দিলেন এই গোলামের ভিতরে এই সমস্যা নেই, এগুলো লিখে সাইন করে দিয়ে দিলেন, এটার নামই তো কি, এটার নাম কি, তো মেমো দেওয়াটা কে শেখাইলো, কে চালু করলো, তো বুখারী শরীফের হাদিস। তো এটা আল্লাহর হুকুম নবীজির তরিকা মনে করতে হবে, অর্থাৎ ইবাদত, হালাল রিজিক অন্বেষণ করা কি ইবাদত, এটা হাতে আসলে আপনি নিজেও খাইতে পারবেন, পরিবারও খেলাইতে পারবেন এবং দিনের কাজে সহযোগিতা করতে পারবেন, দিনের কাজে। হযরত ওমর একবার যাকাত কালেকশন করছিলেন, তো নবীজি বাইতুল মালের নিয়ম অনুযায়ী ওনাকে একটা ভাতা দিলেন, হযরত ওমর ওটা নিতে রাজি না, হুজুর এটা দরকার নেই, আল্লাহ আমাকে চালাইতেছেন ভালোভাবে, আমি এটা আল্লাহ রাস্তা করে দিছি, আমাকে ভাতা দেওয়ার দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওমর তোমার কথা ঠিক না, শরিয়তের মাসলাই বৈধভাবে যখন তোমার কাছে মাল আসছে বৈধভাবে, তো তুমি এটাকে গ্রহণ করো, করে তোমার যদি কোনো কাজে না লাগে তো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আগে মালিক হও, তামাওয়াল্লু, আগে মালিক হও, তোমার কব্জায় নিয়ে এসো, তারপর তোমার যদি প্রয়োজন না হয়, আল্লাহর দিনের কত খাত আছে, আল্লাহর দিনের কত কাজ আছে, কোন এক জায়গায় ব্যয় করে দাও, তুই নিলেই না তো সব কোথেকে আসবে তোমার আমল ভাই, আগে নাও, নিয়ে তারপর দান করো। আমাদের অনেক দেওবন্দি আকাবেররা চলে গেছে যাদের বেতনের দরকার ছিল না, মাদ্রাসার বেতনের দরকার ছিল না, আল্লাহ অন্যদিক দিয়ে ব্যবস্থা করে দিছে, কিন্তু ওনারা প্রত্যেক মাসে বেতন নিতেন, প্রত্যেক মাসে বেতন নিতেন, নিয়ে আবার রসিদ কাটায় ওই টাকাটা মাদ্রাসায় দান করে দিতেন, তোমার দরকার নাই, আল্লাহ অন্যভাবে ব্যবস্থা করে দিচ্ছেন, চল বেতন নিতেন। বেতন না নিলে শয়তান ধোকা দেয়, যে হুজুর বেতন দেয় না তাকে শয়তানের ধোকা দেয়, আরে তুমি তো বেতন নাও না, তুমি যেটুক করো তাই তো বেশি, তখন ছেলেপেলে সব নষ্ট হয়ে যায়, পড়া নেই, লেখা নেই, কিচ্ছু নেই, উস্তাদ তো সময় দিচ্ছে না, উস্তাদ তো সময় দিচ্ছে না, শয়তান তারা বোঝাই রাখছে তুমি তো বেতন নাও না, তুমি যা করবা ওই বেশি, এই কথাটা গলত, তখন উস্তাদ হওয়ার দায়িত্ব নিছে, বেতন নেক আর না নেক তাকে ছাত্রদের জন্য ষোলো আনা টাইম দিতে হবে, টাইম দিতে হবে, এলেমে আমলে গড়তে হবে, এলেমে আমলে আদব কায়দায় তাকে তৈরি করতে হবে, বেতন নেন বা না নেন। তো ব্যবসা বাণিজ্য হালাল রিজিকের এক নম্বর কথা এটা, এটা আল্লাহর হুকুম, এটা নবীজির তরিকা, এটা ইবাদত, এটা আপনার কলবে বসাইতে হবে, ইবাদত। ইবাদতের মধ্যে গুনাহ করা যায়, এই যে গুনাহ ছুটতে আরম্ভ করছে, ব্যবসা বাণিজ্যে যত গুনাহ হয়, ধোকাবাজি, ফাঁকিবাজি, হ্যাঁ, নকল, ভেজাল সব ছুটতে আরম্ভ করছে, পয়লাটা দি, বাকিগুলো তো রয়ে গেছে। দুই নম্বর শর্ত হল এই, আল্লাহ আপনাকে যে রিজিক দিবেন আপনাকে একিন রাখতে হবে, এটা আল্লাহ আমার কেসমতে লিখে রাখছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম রুহ দেওয়া হয় নাই, রুহ দেওয়া হয় নাই, রুহ দেওয়া হয় চার মাসের মাথায়, মায়ের পেটে আসার পরে তিন চিল্লা পরে রু দেওয়া হয়, তবলিগলরা এখান থেকে তিন চিল্লা দিচ্ছে, তিন চিল্লার আলাদা কোন দলিল নেই, ওরা দেখছে তিন চিল্লার পরে যখন রু আসে, আমরাও তিন চিল্লা দিলে আমাদের ইমানের মধ্যে রু আসবে, আমাদের ইমান তাজা হবে, অন্য কোন দলিল নেই, কিন্তু তো চার মাসের মাথায় রু দেওয়া হয়, রু দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে কয়েকটা বিষয় সিদ্ধান্ত লিখে তার গলায় লটকাই দিতে বলেন, ঝুলাই দিতে বলেন, কয়েকটা বিষয়, তার হায়াত কত হবে, তার রিজিক কি পরিমাণ হবে, এই রিজিক, আপনার রিজিক কি পরিমাণ হবে, রু আসার আগে লিখে আপনার আমার গলায় ঝুলাই দেওয়া হয়েছে, দুনিয়ার যারা ইন্তজাম করতেছে ফেরেশতারা, তারা সবাই দেখতে পাইতেছে, আমরা দেখতে পাবো না, আমাদের জন্য এটা গায়েবের জিনিস, গায়েবের জিনিস, কিন্তু কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ার দায়িত্ব দিছে। সবে বরাতে আমাদের এই এক বছরে কি ঘটবে, ওই এক বছরের বাজেট ফেরেশতাদের কাছে পেশ করা হয়। ফেরেশতারা এক বছরের মধ্যে কি ঘটবে, কে কে মারা যাবে তাও জানে, কারা কারা দুনিয়া আসবে সব জানে। একটা লোক বিল্ডিং করতেছে, ফেরেশতারা দেখে তার নাম মৌতের খাতায়। একটা লোক মেয়ে খুঁজতেছে, বিয়ে করবে, ফেরেশতারা দেখতেছে তার নাম মৌতের খাতায়। এটা আমাদের অবস্থা। তো রিজিকের ফয়সালা হয়ে গেছে, রিজিকের ফয়সালা আগেই হয়ে গেছে, ওতে বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। হারাম পথে গেলেও ওইটাই থাকবে যেটা লেখা হয়েছে, হালাল পথে থাকলেও ওইটা পাবে, হারাম পথে গেলেও ওইটাই থাকবে, ওর থেকে বাড়বে না। হারাম পথে যারা বাড়াইছে, হালাল পথে থাকলেও আল্লাহ তাকে বরকত দিয়ে ওটা বাড়াই দিতেন, থাকে নাই। তার ইমানের কমজোরির কারণে সে হালাল পথে থাকে নাই, সে বুঝছে হালাল পথে থাকলে রিজিক বাড়বে না। কেসিনো খুলতে হবে, কেসিনো খুললে রিজিক বাড়বে। একদিকে আল্লাহকে রিজিক দাতা করতেছে, আর একদিকে কেসিনো খুলতেছে, দোকানে টেলিভিশন দেখতেছে, সারা মানুষকে গুণাগার করে সে রিজিক বাড়াইতেছে। রিজিক বাড়াইতেছে না সব বিচ্ছু বাড়াইতেছে? দোকানে টেলিভিশন দিয়ে যে চা বেচতেছে সে পয়সা বাড়াইতেছে না সব বিচ্ছু বাড়াইতেছে? তো বলতেছিলাম আপনাকে বিশ্বাস রাখতে হবে যেটা আল্লাহ আগেই লিখে রাখছেন, ওই পরিমাণ রিজিক আমাকে দিবেন, ওর থেকে বেশিও না কমও না, এই বিশ্বাস থাকতে হবে। কেন বললাম, অনেকের ধারণা আছে যে আমি ব্যবসা বুঝি, ব্যবসার টেকনিক আমি জানি, এই জন্য অন্য অনেক ব্যবসায়ী আমার সাথে পারবে না, আমার সাথে টক্কর দিয়ে পারবে না, যেহেতু আমি বুঝি। এটা কুফুরি আকিদা। আপনি বুঝেন তাই পয়সা বেশি পাইতেছেন, আপনি ব্যবসা বুঝেন তাই পয়সা বেশি পাইতেছেন, এটা কুফুরি আকিদা, এটা কারুনের আকিদা। কোরআন শরীফে কারুনের ঘটনা আছে, বিশপাড়ায়, সেখানে আছে মূসা আলাইহিস সালাম বললেন, হে কারুন, আল্লাহ তোমাকে দয়া করে এই মাল দিছে, তুমি এখান থেকে কিছু, অর্থাৎ যাকাত, আল্লাহর গরিব বান্দাদেরকে দাও। তো মূসা আলাইহিস সালামের কথার মধ্যে ছিল আল্লাহ তোমাকে দিছে, তুমি আল্লাহর বান্দাদেরকে কিছু দাও। তখন কারুন বলল, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলল, আল্লাহ কখন দিলেন? তো আমি টেকনিক করে জমা করছি। এই দেখেন এই চিন্তাধারা কার, কারণের। হে নাকি টেকনিক করে এই কোটি কোটি টাকা জমা করছে? আরে তুমি টেকনিক করছো, তোমার মস্তিষ্ক তুমি বানাইছো না তোমার বাপে বানাইছে? টেকনিক কোত্থেকে আসলো? তোমার হাত পাওয়া যে ঠিক আছে, তোমার হাত পাওয়া যে প্যারালাইসিস হয় নাই, এটা ঠিক রাখছে কে? তোমার জিব্বা যে চলতেছে, জিব্বা বন্ধ হয় নাই, এই জিব্বাকে সচল রাখছে কে? সবই তো আল্লাহ রাখছে। তোমাকে সুস্থ রাখছে কে? তোমাকে রিজিক দিচ্ছে কে? সবই আল্লাহ করলো। তো তুমি তোমার বলে দাবি করলে কোনটা? এক সেকেন্ডে আল্লাহ তোমাকে পাগল বানায় দিতে পারে, পাগল বানায় দিতে পারে, তোমাকে পাঠাই দিবে পাবনা, এক সেকেন্ডে পাগল হয়ে যেতে পারে। আমার পিসা হুজুর একটা কিস্তা বলতেন, এক ইমাম নামাজ পড়াইতে এসে লুঙ্গি পরে খালি গায়ে, তো মুসাল্লিরা রাজি না, আরে কি ইমাম হলো এটা, খালি লুঙ্গি পরে এসে আর টুপি টাপি নেই, দাওয়া টাওয়া নেই। তুমি সনদ খুলে দেখাই দিত, আপনাদের বিশ্বাস হয় না আমি পড়াশোনা করছি দেওবন্দ থেকে, এই দেখেন আমি তো পড়াশোনা করছি, আমার কাদিয়ানা সনদ দেখেন, আমার দাওরা সনদ দেখেন, আমার মুফতি সনদ দেখেন, কত রকম সনদ সে পেশ করতেছে, কোন মুসল্লি মানতেছে না। এত সনদ আপনার, আমি জামাটা গায়ে দিয়ে আসছি, সবাই বুঝছে যে ওনার দিমাগে সমস্যা হয়েছে, ওনাকে এখন অ্যাম্বুলেন্সে করে কোথায় নিতে হবে, পাগলায় নিতে নিতে হবে, পাবনা নিতে হবে, নিশ্চয় দেবাকে সমস্যা হয়েছে। আর না কোন ইমাম সে জামা গায়ে না দিয়ে হ্যাঁ সনদের ফাইল নিয়ে আসছে কেন, জামা গায়ে না দিয়ে টুপি না পরে সনদের ফাইলটা নিয়ে আসছে, কেন হলো? তো বোঝা গেল আমাদের টেকনিক দ্বারা মাল আসে না, মাল কে দেয়? আল্লাহ দেয়। কত লোক ব্যবসা করতে করতে আগে বাড়তেছে, কত লোক ব্যবসা করতে করতে ফকির হয়ে যেতেছে, ফকির হয়ে যেতেছে। এক লোকের কথা শুনলাম, ঢাকাতে 35টা দোকান ছিল, হ্যাঁ কেসিনিতে যাতায়াতের অসিলায় একটা একটা বিক্রি করতে করতে 35টার 35টাই বিক্রি করা হয়ে গেছে। এখন তার এলাকায় নাম হয়ে গেছে রোহিঙ্গা, আসলে কিন্তু সে মিয়ানমার থেকে আসে নাই, ঢাকার লোক, কিন্তু রোহিঙ্গা নাম হয়ে গেছে। এই জন্য দ্বিতীয় বিশ্বাস রাখতে হবে, আমি রিজিক উপার্জন করি না, আমার টেকনিকে কোনো কাজ হয় না, কে দেয়? আল্লাহ দেয়। তা নাহলে কিন্তু কারণের মতো ধ্বংস হইতে হবে, কারণ এখনো জমিনের মধ্যে গাঁটতেছে, কেমন তাক গাঁটতে থাকবে, এবং কারণে সেই এলাকাকে যেটা গাড়া হয়ে গেছে, ওটা সাগর হয়ে গেছে, মিশরে যারা গেছে তারা দেখে আসছে ওই সাগরের নাম বুহাইরায়ে কারুন, কারুন উপসাগর, কারুন পুরা এলাকাতে গেড়ে গেছে, সাগর হয়ে গেছে, পর্যটকরা স্পিড বোট নিয়ে ওর মধ্যে ঘুরতেছে, এখনো কাটতেছে। কাজেই আমরা কোন ভাই যেন কারুনের চিন্তাধারায় না থাকি, আমি অর্জন করছি না, আল্লাহ তোমাকে দিছে, এবং এই দেওয়াটা বিদ্যাবুদ্ধির উপর না, কেসমতের উপর, এই দেওয়াটা বিদ্যাবুদ্ধির উপরে না, কিসের উপরে? কেসমতের উপরে। অনেক লোক পাবেন দস্তখত করতে গেলে কলম ভেঙে ফেলে, অথচ তার আন্ডারে অত বড় বড় ইঞ্জিনিয়ার, অত বড় বড় লয়ার তার আন্ডারে চাকরি করতেছে, আর ওনাদের কলম ধরতে পারে না, যে অক্ষর বানায় একটা অক্ষরও হয় না, উনি যে অক্ষর তৈরি করে সাইন করতে দেয় কোন অক্ষর হয় না, আর তার আন্ডারে সব বড় বড় শিক্ষিত চাকরি করতেছে। এই জন্য বিদ্যা বুদ্ধির সাথে রেজেক্ট না, রিজেক্ট কেসমতের সাথে, আল্লাহ যাকে ইচ্ছা দিবেন, কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, দুটোই পরীক্ষা, দিলে শকরের পরীক্ষা দিতে হবে, না দিলে সবরের পরীক্ষা দিতে হবে। শকরের পরীক্ষাটা কঠিন, শকরের পরীক্ষাটা কি আমরা মনে করি এটা তো সহজ, আলহামদুলিল্লাহ পড়ে দিলাম, আলহামদুলিল্লাহ পড়লে শুকর হয় না, ওই মালটা আল্লাহ যেভাবে খরচ করতে বলছেন ওইভাবে খরচ করার নাম হলো শুকর। আপনাকে ছেলে দিতেছে আলহামদুলিল্লাহ, খুশিতে বাঘ বাঘ তিন মন মিষ্টি বিতরণ করছে, এটা শুকর না। শুকর এই ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, দিনের খেদমতের জন্য ওকে তৈরি করেন, এটা শুকর। এই জন্য পরীক্ষা দুই রকম, মাল পাইলে শুকর, না পাইলে সবর। কিন্তু কঠিন কোনটা? শুকরটা কঠিন, সবরটা সহজ। দুই নম্বর বিশ্বাসে রাখতে হবে আল্লাহ দেয়। তিন নম্বর কাজ শরিয়ত যারা চাইতেছে আপনার আমার কাছে, তুমি যে ব্যবসা বাণিজ্য করবা যা করবা, তোমার নিয়ত থাকতে হবে জনগণের খেদমত। কি নিয়ত? জনগণের খেদমত। তাদের অনেক দূরে দেখতে হয়তো আমি মালটা কাছে নিয়ে আসি, মালটা কাছে নিয়ে আসি, আমার কাছ থেকে মালটা পেয়ে গেল, সঠিক মাল পাইল, সঠিক মূল্যে পাইল, সঠিক ওজনে পাইল, খেদমত। এটা খেদমত, খেদমত ছাড়া হবে না। এই জন্য বুখারী শরীফে হাদিস পাওয়া যায়, কিছু লোক বাজারের গেটের থেকে মাল কিনত, কিনে ওই জায়গায় আবার বিক্রি করত, যে জায়গাতে কিনছে ওই গ্রামের থেকে লোক মাল নিয়ে আসে না, ওদের কাছে কম দামে কিনত, কিনে বাজারের লোকদের কাছে একটু বেশি দামে বিক্রি করত। এই লোকগুলোকে বেত মারার জন্য নবীজির লোক ঠিক করে রাখছিলেন, এইরকম কিনা বাসা যারা করবে এদের এই কয়টা করে বেত মারবা। তুমি যে টাকাটা লাভ করলা, তুমি সমাজের কি অবদান রাখছো? এই জায়গায় কিনছো, এই জায়গায় বেচলা, অবদানটা কি? তোমার মেহনতের দ্বারা সমাজের ফায়দা কি হয়েছে? কাজেই নবীজির নির্দেশ ছিল, হয় এটা বাজারের ভিতরে ঢুকাও, ঢুকায় এর যে পট্টি আছে, প্রত্যেক মালের পট্টি থাকে না, ওখানে নিয়ে যাও। এদের নিয়ে গেলে এটা অবদান হলো, এটা কোরবানি হলো। অথবা তোমার গ্রামে নিয়ে আসো, আরে তোমার দোকানে বিক্রি করো, অবদান হলো। লোকদের তিন মাইল হেঁটে বাজারে যাওয়া লাগলো না, গ্রামে কি পেয়ে গেল? মাল পেয়ে গেল। একটু দাম বেশি পড়বে, অসুবিধা নাই, পথ খরচ তো বাঁচল, পথ খরচ তো বাঁচল। তো দেখেন, বাজারের গেটেতে যারা কিনে ওইখানে বেচল, এদেরকে বেত মারা হলো, তুমি ওই পট্টিতে নিয়ে দাও, না হয় তোমার গ্রামে নিয়ে দাও, এইখানে বেচতে পারবা না, তাহলে কোনো অবদান হয় না। অথচ এখন বিদেশ থেকে যে মাল আসে, প্রথম একজন তো অর্ডার করে, এই অর্ডারের কাগজটা বিক্রি হইতে থাকে। অর্ডারের কাগজটা কি হয়? বিক্রি হয়। আমি মনে করেন 50 লাখ টাকার মাল আসতেছে, মাল আসতে লাগবে এক মাস পানির জাহাজে, আমার থেকে একজনের কাগজটা কিনতেছে 60 লাখ টাকা দি, তার কাছে একজন কিনতেছে 70 লাখ টাকা দি, এইরকম করতে করতে এই মালটা আস্তে আস্তে সর্বশেষ যার হাতে গেল সে কিনছে 1 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, সে কিনছে কত দিয়ে? তাহলে এই যে গুটি কয়েকটা হাত মাঝখান দিয়ে ঢুকলো, তাদের কোনো অবদান আছে? এই কাগজ কিনা ছাড়া কোনো অবদান আছে? এটা কোনো অবদান না, কাগজ কিনা কোনো অবদান না, শরীয়তে নাজায়েজ। আল্লাহ রাসূল বলে ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা, যে মাল তোমার হাতে আসে নাই এই মাল বিক্রি করো না। ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা, যে মাল তোমার হাতে আসে নাই ওই মাল বিক্রি করো না। সরকার এই একটা আইন জারি করুক, মালের দাম, প্রত্যেকটা মালের দাম অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাতে আমল করুক সরকার, কারা কাগজ বিক্রি করে এইগুলো সব ধরো, খালি ক্যাসিনো না, এইগুলো ধরতে হবে। কারা কাগজ বিক্রি করে, কাগজ বিক্রি চলবে না। তুমি অর্ডার দিছো, তুমি আগে সে টাকা খালাস খালাস করো, খালাস করে তোমার হোলসেল মার্কেটে উঠাও, ওইখান থেকে বিক্রি শুরু হোক। এর আগে কোনো বিক্রি নেই, এটা করুক, সব দাম কমে যাবে, দাম অর্ধেক হয়ে যাবে, তারও কম হয়ে যাবে। দাম বাড়ে কেন? এই কাগজটা বিক্রি হওয়ার কারণে দামটা বেড়ে যায়। আর কিছু বাড়ায় হলো যারা মজুদার মাল তৈরি করে, এরা কতদিন পর পরে এটা বন্ধ করে দেয়, বাজারে ছাড়া বন্ধ করে দেয়। ক্রাইসিস হোক, তার দাম বাড়ুক, এটা বাড়তি দাম ফিক্সড হোক, ফিক্সড হওয়ার পরে তারা মাল ছাড়বে। এরকম ছয় মাস এক বছর পর পরে এই কাণ্ডটা করে এই মজুদদারি। এদের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত। তো যখন আপনি মনে করবেন যে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমি জনগণের সেবা করার জন্য দোকানদারি করতেছি, জনগণের সেবা, তখন আপনার দ্বারা কোন গুনাহের কাজ করা সম্ভবপর না। কোন গুনাহের কাজ করা, মাফে কম দেওয়া, জনগণের খেদমত, দুধের মধ্যে পানি দেওয়া, হ্যাঁ এটা জনগণের খেদমত, পাম অয়েল কে সোয়াবিন বানানো জনগণের খেদমত, এই এক কথায় সব গুণা বাদ হয়ে যাবে। এবং আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে এই যে নামাজ পড়তেছে, নামাজের একটা মিল আছে। কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ এমন একটা ইবাদত সমস্ত গুণা থেকে তাকে বিরত রাখে, নামাজ সমস্ত গুণা থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়লেন, আবার দোকানে বসে ফাঁকিবাজি করলেন, তাহলে প্রমাণ যে আপনার নামাজ হয়নি। কটা ঠোকর মেরে গেছেন মসজিদে, ঠোকর মারছেন, নামাজের কিছুই হয়নি। নামাজ যদি হয়তো আপনি দুই নম্বরই করতে পারতেন না, স্ত্রীর উপরে জুলুম করতে পারতেন না, প্রতিবেশীর উপরে জুলুম করতে পারতেন না। এই জন্য নামাজ হয়েছে কিনা এটাও কিন্তু আপনার ব্যবসা দিয়ে বোঝা যাবে। আপনার স্ত্রীর সাথে কি আচরণ, আপনার কর্মচারীর সাথে কি আচরণ, এসব জিনিস দ্বারা বোঝা যাবে আপনার নামাজ হয়েছে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা এই তিনটা নিয়ত সামনে রাখি যে আল্লাহ রসুলের হুকুম, এবং মাল কে দেয়, আল্লাহ দেয়, এবং আমি কেন করতেছি, জনগণের সেবা। আল্লাহ তাআলা এই তিনটা নিয়ত সামনে রেখে, যেহেতু বাজারের মসজিদ এখানে অনেক মুসাল্লি ব্যবসায়ী, তারা এই তিনটা নিয়ত যদি সামনে রাখে যেটা কোরআন হাদিসে বলা হয়েছে, তাহলে এই বাজারে কোন মানুষ প্রতারিত হবে না, ধোকা খাবে না, তারা সহি মাল পাবে, সহি মাল পাবে, সহি ওজনের মাল পাবে। আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যে যেখানে আছি আল্লাহ তৌফিক দান করুন।